বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত সেন্ট মার্টিনে 22 বছর পর ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার সম্পর্ক বর্তমান যে বাস্তবতায় রয়েছে তাতে হঠাৎ করে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন, অন্য কোনো কারণ কি রয়েছে নিরাপত্তা ছাড়া, তা জানতেই আমাদের আজকের আলাপন। এবং আজকের আলাপনের বিষয়ে নিশ্চয়ই এরই মধ্যে আপনারা জেনে গেছেন, সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ রয়েছেন। একজন হচ্ছেন বাংলাদেশ থেকে সামরিক বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী, এবং আরেকজন হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
জি, শুরুতেই আসলে আমরা একটু যেতে চাই ইশফাক এলাহি চৌধুরী আপনার কাছে। যেমনটা বলছিলাম যে সেন্ট মার্টিন দ্বীপে হঠাৎ করে ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন, শুধুই কি নিরাপত্তা নাকি অন্য কিছু আপনি দেখছেন?
আমার মনে হয় না এখানে কোনো সন্দেহের অবকাশ আছে, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা তো চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত ছিল এবং 1947 সালের দেশভাগের পর থেকেই এটা তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা অংশ, এবং সেই হিসাবে 1971 সালে স্বাভাবিকভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত। এবং আমি আমার মনে আছে আমি প্রথম গিয়েছিলাম সেখানে 1983 সালে, এবং তখনও সেখানে আমি তৎকালীন বিডিআর এর একটা ক্যাম্প দেখে এসেছি। এরপরে কোনো কারণে হয়তো সে বিডিআর ক্যাম্প সেখান থেকে সরে এসেছে, তো এখন আবার সেই ক্যাম্পটা সেখানে বসানো হয়েছে। এর পিছনে কিছু কারণ দেখানো হচ্ছে যে মায়ানমারের দুই দিন বা তাদের একটা ওয়েবসাইটে তাদের সরকারের একটা বিভাগ, পপুলেশন বিভাগ থেকে ওয়েবসাইটে দেখানো হয়েছে যে সেন্ট মার্টিনকে মায়ানমারের একটা অংশ। তো এরপরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন এটার প্রতিবাদ করা হয়েছে তখন তারা এটা প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং বলেছে যে এটা থেকে এটা তার একটা অনিচ্ছাকৃত ভুল এবং এই মন্ত্রণালয় সেটা কারেক্ট করবে। কিন্তু আজকের পত্রিকায় দেখলাম যে তারপরে নাকি একবার কিছুদিন সেটা অফ ছিল, আবার নতুন করে সেই ওয়েবসাইটে তারা দেখাচ্ছে। সেটা একটা আমাদের জন্য উদ্বেগ বলুন বা উৎকণ্ঠার একটা ব্যাপার হতে পারে। তবে আমি যেটা মনে করি যে বিশেষ করে 1 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত নিয়ে কিন্তু কোনো বিরোধ নাই। আমাদের স্বাধীন হওয়ার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা মায়ানমারের সাথে একটা চুক্তি হয়েছে এবং চুক্তিতে আমাদের যে 300+ কিলোমিটার আমাদের যে সীমান্ত আছে সেটা সম্পূর্ণভাবে আমরা উভয় পক্ষ থেকে আমরা জড়িত করে এটা ইয়ে করেছি। কিন্তু যেটা সীমান্ত উত্তেজনা হয়েছে সেটা হচ্ছে গত 5 বছর ধরে এই যে রোহিঙ্গা তাদের অত্যাচারিত রোহিঙ্গা ইস্যু যে আমাদের সীমান্ত অতিক্রম করে আসছে। এখানে আমার বক্তব্য ছিল যে প্রথম দিক থেকেই আমরা হিউম্যানিটেরিয়ান মানে মানবিক দৃষ্টিভঙ্গিতে তো এটা দেখবই, কিন্তু সেই সঙ্গে আমাদের একটা ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট যেটাকে বলে আমাদের একটু সামরিক শক্তি প্রদর্শনেরও প্রয়োজন ছিল। আজকে মায়ানমার যেটা ধরেন আপনার সেন্ট মার্টিনকে আপনি ভারী অস্ত্রসহ বিজিবি যাচ্ছে সেটা আমরা প্রচার করছি, ঠিক একইভাবে যখন আরো আগে যখন ঘটনার সূত্রপাত হয় তখনও কিন্তু আমরা আমাদের বিজিবি বলুন বা আমাদের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলে যেসব মোতায়েন আছে বা এমনকি বিমান বাহিনী চট্টগ্রামে আছে, কক্সবাজারে আমি এখন অ্যাডভান্স ইয়ে করতে পারতাম, বা আমাদের এই যে নিজের সমুদ্র সীমায় থেকেও আমাদের নৌবাহিনী যদি পেট্রোল করতো এবং যেটা তারা দেখতে পায় এই মায়ানমার সেন্ট মার্টিন এবং মায়ানমারের মাঝামাঝি অঞ্চলে, তো এইগুলোতে আমাদের যে আমাদের যে উৎকণ্ঠা বা আমাদের যে এই যে রোহিঙ্গা পুষিং করার ফলে আমাদের যে নিরাপত্তা একটা হুমকি হচ্ছে এটা এটা কিন্তু একটা প্রকাশ হচ্ছে। তখন কিন্তু আমরা এটা করি না, আমরা কিন্তু বারবার আমি অন্তত আমি বিভিন্ন অনুষ্ঠানে এটা বলেছি যে আমাদের একটু শক্তি প্রদর্শনের প্রয়োজন আছে। যাই হোক, এখন যেহেতু একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেছে এবং এখনো তারা মাঝে মাঝে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে কিছুদিন আগেও তারা হেলিকপ্টার থেকে আক্রমণ করে কিছু রোহিঙ্গা হত্যা করেছে তাদের এলাকায়, যেটার আফটার এফেক্টে আরো কিছু রোহিঙ্গা হয়তো আমাদের এলাকায় আসতে পারে। সেই জন্য সরকার একটু হয়তো শক্তি প্রদর্শনের একটা ইয়ে নিয়েছে। আমি মনে করি এটা ঠিকই আছে, এবং আমরা আমাদের যেহেতু আমাদের সহযোগিতা এখন অনেক বেড়েছে, আমাদের এই বিজিবি বলুন, সেনাবাহিনী বলুন, অন্যান্য বিমান এবং ইয়ে, আমাদের যথেষ্ট ক্ষমতা আছে যে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো এবং শুধুমাত্র এবং সার্বভৌমত্বের বা নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো ঝুঁকির মোকাবেলায় আমরা প্রস্তুত, এই এই জিনিসটা হয়তো আমরা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। এই জন্যই হয়তো এই পাবলিক ডিসপ্লে অফ ডিপ্লয়মেন্টটা হয়েছে।
জি, আমরা একই ধরনের প্রশ্ন হুমায়ুন কবির আপনাকেও করতে চাই, আপনি কি অন্য কিছু দেখছেন নাকি নিহাতই নিরাপত্তা? তারপর আমরা নিশ্চয়ই ভেঙে ভেঙে আলোচনায় যাব।
ধন্যবাদ আপনাকে। আসলে এয়ার কমোডর ইশফাক ভাই চৌধুরী যেটা বলছিলেন, আমি অনেকটা ওনার সাথে সুর মিলিয়েই বলবো যে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা একটা বিষয়। আমরা গত কিছুদিন ধরেই এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে মিয়ানমার বিভিন্নভাবে এই এই অঞ্চলটাকে নিয়ে বিতর্ক তৈরি করবার একটা চেষ্টা করছিল, কাজেই তখন থেকেই একটা মোটামুটি মনে করা হচ্ছিল যে আমাদের পক্ষে যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় সেটা করা উচিত হবে, এবং সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এটা যথোপযুক্ত। এবং সেন্ট মার্টিনস নিয়ে মিয়ানমার টালবাহানা বা তাদের মানচিত্রে এটাকে দেখিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার যে অপচেষ্টাটা তারা করে, এই উপস্থিতির বিজিবির একটা শক্তিশালী উপস্থিতি সেই ধরনের আশঙ্কাটাকে আমার মনে হয় দূরীভূত করবে। আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে কূটনৈতিক দিক থেকে এটার একটা মানে ব্যাখ্যা আমরা খুঁজে পেতে পারি, সেটা হলো এরকম, আপনি লক্ষ্য করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরশু দিনে বলেছেন যে এটা শান্তিপূর্ণভাবে আমরা এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাই, এবং সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আমাদের সীমান্ত রক্ষা করার জন্য কেউ যদি আমাদের গায়ে এসে পড়ে তাহলে তার যোগ্য জবাব আমরা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তো আমার এই মানে এমন একটা ধারণা হয়তো মিয়ানমারে থাকতে পারে যে বাংলাদেশ শুধু শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানের কথা বলছে এবং সেটা হয়তো শক্তি বা দুর্বলতার দিক থেকে সেটা তারা বলছে। এখন এই ভুল ধারণাটা যাতে তৈরি না হয় এবং বাংলাদেশ যে নিজেকে বা নিজের অবস্থানটাকে রক্ষা করবার জন্য যথেষ্ট সক্ষম, সেই রকম একটা পাশাপাশি ধারণা দেওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছে এই বিজিবির শক্ত একটা দৃশ্যমান ওখানে উপস্থিতির মধ্য দিয়ে। এবং সেখানে কিন্তু আমরা আমাদের কূটনৈতিকভাবে যে বক্তব্য দেওয়া দরকার সেটা দেওয়া হয়েছে, পাশাপাশি অন্য যেটুকু জিনিস প্রকাশ করা দরকার সেটাও এখানে হয়েছে। আরও একটা জিনিস আমার মনে হয় এখানে মনে রাখা দরকার যে এই রোহিঙ্গা বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অন্যদিক থেকে আমরা একটু কূটনৈতিক চাপের মধ্যে পড়ে যাই মাঝে মধ্যে। আপনি জানেন যে এই যে পাচার, মানুষ পাচারের একটা সমস্যা কিন্তু ইদানিং আগেও ছিল, এখন সেটা বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে, এবং এই রোহিঙ্গা বিশেষ করে রোহিঙ্গা যারা এসছে তাদের বিভিন্নভাবে সমুদ্র পথে বিভিন্ন দেশে আইনি বেআইনিভাবে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এবং এতে করে কিন্তু এই মানব পাচারের ক্ষেত্রে পাশ্চাত্য দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে কিন্তু প্রতি বছর একটা মানব পাচার সংক্রান্ত তারা রিপোর্ট তৈরি করে, এবং আমরা গত কয়েক বছর ধরে কিন্তু একেবারে নিচে মানে এই বিষয়টাতে আমরা খুব সংবেদনশীল জায়গায় চলে এসেছিলাম। তো কাজেই সেই প্রেক্ষাপট থেকে বাইরের পৃথিবীকে একটা বলা চলে যে একটা একটা মেসেজ দেওয়ার একটা সুযোগ আমাদের হয়েছে যে আমরা কিন্তু এই ধরনের কাজ, আপনি সেটা গান রানিং বলেন, ড্রাগস বলেন, মানব পাচার বলেন, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা শক্ত অবস্থান নিয়েছি এবং সেটা প্রতিরোধের জন্য আমরা সক্রিয় আছি। তো সেই ধরনের এই বিজিবির উপস্থিতিটা কিন্তু আপনার সেই মেসেজটাকেও পৌঁছে দেবে, এবং আমার মনে হয় যে সেই ক্ষেত্রে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে কংগ্রেস কর্তৃক নির্দেশিত যে কমিটি আছে তারা কিন্তু প্রতি বছর এটা এই মানব পাচার নিয়ে প্রতিবেদন তৈরি করে, এবং আমার ধারণা এটা এই ক্ষেত্রে আমাদের যে দুর্বলতাটা তারা লক্ষ্য করেছে সেই দুর্বলতাটার প্রেক্ষাপটে আমরা যে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলছি, এই মেসেজটাও আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর কাছে যাবে। তো কাজেই এখানে আপনি কূটনীতির ভাষায় যদি আমরা বলি যে মেসেজিং বা আপনার আপনি বক্তব্য বিভিন্নভাবে প্রকাশ করার যে কৌশলগুলো আমরা ব্যবহার করি, এই বিজেপির উপস্থিতির মধ্য দিয়ে তার একটা উপস্থাপনা বা একটা উপস্থিতি আমাদের এই বক্তব্যটাকে জোরালো করবে। অন্যদিকে যেটা বললাম যে মানব পাচার এবং এই ধরনের আমরা যদি বলি নন কনভেনশনাল সিকিউরিটি থ্রেটস গুলো যেগুলো আছে সেটা যে আমরা সিরিয়াসলি নিয়েছি এবং তার বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে প্রতিরোধ করবার জন্য চেষ্টা করছি, এটাও আমার কাছে মনে হয় যে কূটনৈতিকভাবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের সক্রিয়তাটা দেখাবার একটা জায়গা তৈরি করেছে বলে আমি মনে করছি।
আমাদের অতিথিদের সঙ্গে সঙ্গে দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের এই অনুষ্ঠানটি রেডিওর সঙ্গে সঙ্গে ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে অনেক দর্শক এরই মধ্যে প্রশ্ন করেছেন, মন্তব্য করেছেন। দু একটি পড়ে শোনাতে চাই আমাদের অতিথিদের কাছে। প্রশ্ন রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ, তিনি প্রশ্ন করেছেন, সামরিক শক্তি প্রদর্শন করাই কি সেন্ট মার্টিনে বিজেপি মোতায়েন? এই প্রশ্নটি নিশ্চয়ই আমরা এরই মধ্যে খানিকটা আলোচনা হয়েছে, তারপরও একটু জানব। আরেকজন হচ্ছেন এনামুল হক, তিনি বলেছেন যে আর্মি মোতায়েন করা হোক, তিনি তার একটি মন্তব্য করেছেন। আরও অনেক ধরনের মন্তব্য রয়েছে যেগুলো আসলে পড়া যাচ্ছে, প্রশ্ন রয়েছে, তেমন প্রশ্ন বা মন্তব্যই আমরা পড়ব এবং সেক্ষেত্রে দর্শক যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে প্রত্যাশা রইল যে আমরা আপনাদের কাছ থেকে সেরকম প্রশ্ন এবং মন্তব্য চাইব। একটু ভেঙে ভেঙে আলোচনায় যাব এমনটা শুরুতেই বলেছিলাম, সেক্ষেত্রে দুটি তথ্য একটু নতুন করে আবারও দর্শক শ্রোতা আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশে গত বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মিয়ানমারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করব না, যুদ্ধ করতে চাই না। যেমনটা আমাদের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছিলেন যে প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন। আবার একই সঙ্গে আরেকটি তথ্য হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সুপারিশ করেছে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণের জন্য। এই দুটি তথ্যকে মাথায় রেখে হঠাৎ করে বিজেপি মোতায়েনকে কোনোভাবে সংযুক্ত করা যায় কি না, ইশফাক এলাহি চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই। এবং যেমনটা আমাদের একজন
মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিংটা হয়েছে এবং তার যে বক্তব্য এসেছে এটা দেশবাসীর নজরে এসেছে এবং আজকে যে বিজেপি মোতায়েন, হয়তো যদি এটা অনেক আগেরই হয়তো প্ল্যান হয়ে থাকতে পারে, তবে মানুষ এই দুটোকে একটা সংযোগের চেষ্টা করবে, এটা স্বাভাবিক। তো যেটা আমি আমার ব্যক্তিগত মত ছিল যে প্রথম থেকেই যখন ঘটনা এই রোহিঙ্গা ইয়েটা তাদের এই বাংলাদেশে ঢোকানোর যে প্রচেষ্টা মায়ানমার সরকার করছিল, তখনই আমাদের অ্যাকচুয়ালি যেটাকে বলে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট, এই ধরনের সেনাবাহিনী হোক এবং নৌ বিমান বাহিনীর একটু অ্যাক্টিভিটিস হওয়ার দরকার ছিল। যেমন ধরুন মানে কয়েকটা ক্ষেত্রে তাদের হেলিকপ্টার, মিলিটারি হেলিকপ্টার বাংলাদেশের সীমান্ত ঘেঁষে অথবা সীমান্তের অনেক ক্ষেত্রে তারা সীমান্ত অতিক্রম করে তারা পেট্রোলিং করেছে, যেগুলো আমাদের আমাদের টেলিভিশন ক্যামেরায় আমরা দেখেছি। কিন্তু সেখানে তখন কিন্তু বাংলাদেশের রেসপন্সটা খুব বেশি কোয়াইট ছিল। তখন আমরা ইচ্ছা করলে, এটা আমাদের সম্পূর্ণ আমাদের এখতিয়ারের মধ্যে আছে, যে আমাদের ওই এলাকায় আমরা কিছু এক্সারসাইজ করতে পারতাম, কিছু ডিপ্লয়মেন্ট করতে পারতাম এমন ভাবে যেটা মানে লোকে দেখতে পায় এবং সেটা প্রেসের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারতাম যে আমরা সেন্ট মার্টিনে আমাদের নৌবাহিনীর জাহাজ পেট্রোল করছে বা গভীর সমুদ্রে বা কাছাকাছি এলাকায় আমরা এক্সারসাইজ করছি। এগুলো কিন্তু হয় যখন, যেমন ধরুন মার্কিন যখন এই দক্ষিণ চীন সাগরে দেখবেন একটু উত্তেজনা হচ্ছে, তখন মার্কিন একটা ফ্লিট হয়তো সেখানে গিয়ে তারা এক্সারসাইজ করছে। এটা যে তাদের পতাকাটা দেখিয়ে দেওয়া যে আমরা আছি এখানে, ডোন্ট ইগনোর আস, তো ওই সময় তো আমরা করি নেই। কিন্তু এখন যেহেতু এটা একটা আমরা দেখছি যে মায়ানমার টাল বাহানা করছে, বিভিন্ন এমওইউ সাইন করার পরেও তারা সেগুলো অনার করছে না জাতিসংঘ থেকে আমরা ইয়ে পাচ্ছি। আমার মনে হয় এই ধরনের রেসপন্সটা খুবই জরুরি একটা, কারণ আমাদের এই যে সেনাবাহিনীর রোলটা কি, রোলটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র নীতিকে সমর্থন দেয়। আমাদের পররাষ্ট্র নীতির হচ্ছে এখন যে আমরা চাচ্ছি শান্তিপূর্ণ উপায়ে যত দ্রুত সম্ভব এই রোহিঙ্গাদেরকে তাদের নিজ বাসভূমিতে ফেরত নিয়ে যাওয়া। তো সেখানে যতভাবে হোক মানবিক সহায়তা তো আমাদের সেনাবাহিনী দিচ্ছে, স্টার্টিং ফ্রম রেজিস্ট্রেশন থেকে নিয়ে তাদের মেডিকেল হেল্প, তাদের আসবাব গড়ে তোলা, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, এগুলো তো আমরা করছি। সেই সঙ্গে আমাদের যে মূল দায়িত্ব যে আমাদের প্রতিরক্ষা, এবং সেখানে কিন্তু আমি আপনাকে ইনসিওর করতে চাই যে, এবং এই সম্বন্ধে অনেক বাংলাদেশি হয়তো কিছু সংশয় আছে, আমরা কিন্তু এখন যথেষ্ট ওই এলাকায় একটা ডমিনেন্ট ফোর্স হিসাবে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনী ওই এলাকায় বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় কিন্তু ডমিনেট করতে পারে। অর্থাৎ তারা তাদের আধিপত্য যদি মানে তাদের শক্তি যথেষ্ট আছে আমাদের বাংলাদেশে, যেখানে আমরা তাদেরকে রুখতে পারি, শুধু রুখতেই না তাদেরকে ডমিনেট করতে পারি আর কি।
অতিক্রম করেছে মিয়ানমারের এই আচরণের বাস্তব চিত্রটি আমরা একটু জেনে নিতে চাই আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছ থেকে। শাকিল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি গতকালই সংবাদটি সবার আগে জানিয়েছেন এবং আমরা আমাদের ওয়েবসাইটে সেই সংবাদটি প্রকাশও করেছি। তখনও বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে খবরটি আসেনি যে বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই সেই সবশেষ আপনার কাছে আর কি খবর রয়েছে সেন্ট মার্টিন নিয়ে, এবং একই সঙ্গে যেমনটা সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী বলছিলেন যে মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে, এমনটা আমরাও জানি, সাম্প্রতিক সময় আবারও কি অতিক্রমের কোনো ঘটনা ঘটেছে?
হ্যাঁ, এই যে তাহলে দুটো বিষয় এখানে, এটা হচ্ছে মার্টিনের সেই সর্বশেষ পরিস্থিতি কি, এবং এই যে
সীমান্ত অতিক্রমের ঘটনা সাম্প্রতিক সময় আবারও ঘটেছে কিনা।
হ্যাঁ, আবারও কিছু করেছে কিনা। আমরা যেটা দেখেছি একেবারে রোহিঙ্গা যখন 2017 সালের 25 অগাস্ট যখন রোহিঙ্গাদের বাংলাদেশে ফেলবে মিয়ানমার, এরপর থেকে কিন্তু মিয়ানমার সীমান্তে খুবই আক্রমণাত্মক, তারা বারবার সীমান্ত অতিক্রম করেছে, আকাশ সীমা অতিক্রম করেছে, বাংলাদেশে এর অভ্যন্তরে তারা গুলি বর্ষণ করেছে, এবং তাদের সেনা সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে। গত মাসেও একজন সেনা সদস্যকে বাংলাদেশ মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে। এই যে তারা সবসময় একটা আক্রমণাত্মক ভূমিকা রাখে, বাংলাদেশের পক্ষ থেকে বারবারই কেবল প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু এখানে মিয়ানমার একটা জিনিস চেয়েছে, এটা অনেক কূটনীতিকরাও বলছে যে মিয়ানমার বারবার রোহিঙ্গা ইস্যুটা থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে যেন ফেরানো যায় কিনা, বা তারা ভিন্ন খাতে বিষয়টাকে নিয়ে যাওয়া যায় কিনা, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। যেমন একজন বিশেষজ্ঞ বলেছেন যে তাদের রিপ্রিয়েশনের যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বা এমনিও সাইন করার পরেও নিচ্ছে না, কিন্তু তারা এই জন্য এই যে ইস্যুটা এখনো মানুষের ফোকাসে আছে, এটাকে তারা কোনোভাবে অন্য কোনো কিছু তৈরি করে তারা এখান থেকে ফোকাসটা সরাতে চায়। এই জন্যই তারা কিছুদিন আগে এই যে একটা মানচিত্র প্রকাশ করেছে তাদের সরকারি ওয়েবসাইটে, এই এই এটা যখন বাংলাদেশ প্রতিবাদ করে তারা এটা থেকে সরিয়ে নিয়ে ফেলে, কিন্তু এর পরেও তারা বারবার, যেমন আপনি গত মাসেই একটি গলাকাটা লাশ ভেসে এসেছে মিয়ানমারে, মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে একটা রোহিঙ্গার লাশ ছিল। এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, এবং আপনি যদি খুব স্বাভাবিকভাবে যদি দেখি সেন্ট মার্টিন কিন্তু বাংলাদেশের ভূখণ্ড এবং সীমান্ত এলাকা, এখানে বিজিবির বিউটি ক্যাম্প স্থাপন করা খুবই স্বাভাবিক। 1997 সাল পর্যন্ত সেখানে তৎকালীন বিডিআর মোতায়েন ছিল, কিন্তু এখন আপনি যদি দেখেন গত 1-3 মাসের যদি আপনি পরিসংখ্যান দেখেন, দেখেন এখানে মানব পাচার, মাদক চোরাচালান, অনুপ্রবেশ, এটা অনেক অনেক গুণ বেড়ে গেছে। একই দিনে এখানে শত শত যে
স্মাগলিং, শত শত হিউম্যান ট্রাফিকিং এর ঘটনার উদ্ধার হচ্ছে। তাহলে এখানে কিন্তু এখন শুধু বিজিবি না, এখানে কোস্টগার্ড, নৌবাহিনী, নেভি, পুলিশ সবাই কাজ করছে, একটা পুলিশ ফাঁড়িও ওখানে আছে। কিন্তু এই যে নতুন করে যে একটা আবার ওখানে বিজিবির যে একটা ডিউটি ক্যাম্প স্থাপন করা, কাজে এটা একটা বার্তা ও দিচ্ছে এই যে হ্যাঁ, আপনি জানেন বাংলাদেশ কিন্তু একটা সমুদ্র সীমা প্রায় 200 নটিক্যাল মাইলের ভারতের সাথে, এই যে একটা আন্তর্জাতিক আদালতে মানে সমুদ্র সীমা অর্জন করেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অতটুকু আধিপত্য বিস্তারের জায়গা থেকে এগিয়ে যায়নি। আপনি আপনি আপনারা হয়তো দেখবেন এই যে একটা ইন্দো প্যাসিফিক বা যে বঙ্গোপসাগরের আধিপত্য নিয়ে বা ভূরাজনীতি এখানে আছে, এখানে সবাই বঙ্গোপসাগরে তাদের নিজেদের আধিপত্য বাড়াতে চায়। হ্যাঁ, মিয়ানমারের একটা দীর্ঘমেয়াদী এখানে পরিকল্পনা আছে, এটা সবসময়ই তারা পাহাড়, তারপরে সাগর এবং স্থল, তারা সবসময়ই তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোর অংশ হিসেবেই কিন্তু আপনি দেখবেন তারা এই যে রোহিঙ্গা, এতগুলো রোহিঙ্গা কিন্তু আজকের দিন আসে নাই।
আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরবো কোনো ধরনের প্রয়োজন হলে। তো যে সরজমিনে কি হচ্ছে, স্থানীয় মানুষজন কি মনে করে, সেগুলো জানতে নিশ্চয়ই আপনার কাছে আসবো। হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেমনটা বলছিলেন আমাদের সংবাদদাতা যে এক ধরনের বিষয় তো এরকম রয়েছে, এবং আমরা আপনারা দুজনেই বলছেন যে হ্যাঁ এটা স্বাভাবিক ঘটনা হতেই পারে, কিন্তু আমরা জানি যে এরকম একটি চেকপোস্ট বসানোর আগে এক ধরনের প্রস্তুতি থাকে। আমরা দেখলাম যে হঠাৎ করেই বিজিবি সেখানে মোতায়েন করা হলো এবং তারা এখন বর্তমানে আবহাওয়া অফিসে অস্থায়ীভাবে রয়েছে, অর্থাৎ তাদের থাকার প্রস্তুতিও নেই। হঠাৎ করে যাওয়া বলেই কিছু বিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। তার আগে আমরা আমাদের টেলিফোনে একজন শ্রোতা রয়েছেন, তার প্রশ্নটা নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। হ্যালো।
হ্যালো, আমি মোহাম্মদ মাজিদুর রহমান মাজু,
জি,
পঞ্চগড় থেকে বলছি।
জি বলুন।
আচ্ছা, এটা কি বাংলাদেশের নত মানে খুব নরম পররাষ্ট্রনীতি কি এর জন্য দায়ী? না, আমরা কি ওদেরকে বোঝাতে মানে পারিনি হয়তো যে আমরা মানে পারি কিছু, মানে ওরা কি এমন কিছু মনে করে না করতেছে যে আমরা বাংলাদেশ আসলে খুব দুর্বল, বা এদের উপরে আমরা যা করতে পারিব, আমরা যা চাপাই দিব এরা সেটাই করবে, এরকম কি কিছু না?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবির, আপনার কাছ থেকে জানতে চাই যেমনটা প্রশ্ন করলেন।
ধন্যবাদ আমাদের।
এবং আপনাকে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে এনামুল হক কক্সবাজার থেকে করেছেন যে মিয়ানমার কি বাংলাদেশকে খুবই দুর্বল ভাবে, না হলে তারা বারবার সীমা লঙ্ঘন করে কেন?
না, দুর্বল ভাবে এটা মনে করার কারণ নাই। তার কারণ হলো যে আমরা ভৌগোলিক আয়তনে মিয়ানমারের চাইতে ছোট হলেও জনসংখ্যায় কিন্তু তাদের বেশ কয়েক গুণ বেশি, মানে প্রায় 3 গুণেরও বেশি জনসংখ্যা আমাদের। তো কাজেই মিয়ানমার বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। এখন আমাদের বন্ধুরা যে কথাটা বলেছেন, এখানে কি এতে কি আমাদের পররাষ্ট্র নীতির দুর্বলতা প্রধান বিষয় নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে? আমি অন্য বিষয়টাকে একটু অন্য বিষয়ের দিকে যাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। সেটা হলো যে মিয়ানমারে কিন্তু গত 1948 সাল থেকে স্বাধীন হওয়ার পরে এই গত প্রায় 70 বছর ধরে কিন্তু মিয়ানমার এখনো মিয়ানমারি বা বার্মিজ বা ন্যাশনালিটি যেটাকে আমরা বলি, একটা জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ যে তৈরি করা, এটা করতে পারে এবং পারেনি বলেই কিন্তু ক্ষুদ্র অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে যাদের সাথে তাদের প্রতিনিয়ত সামরিক সংঘর্ষ হচ্ছে, ইনসার্জেন্সি চলছে, এবং এই সমস্যারই একটা প্রতিফলন কিন্তু আমরা দেখি এই রোহিঙ্গারা। এখন রোহিঙ্গাদের জন্য যেটা হয়েছে যে রোহিঙ্গারা ওখানে সশস্ত্রভাবে এই প্রতিরোধটা তারা গড়ে তোলেনি, যদিও তারা বলছে আরসার কথা, কিন্তু আমরা যেটুকু খবরাখবর পেয়েছি আরসার ভূমিকা একেবারেই মানে দুর্বল বলতে পারেন। কিন্তু রোহিঙ্গারা বিভিন্ন কারণে, ঐতিহাসিক কারণ যদি বলি বা সাম্প্রতিক কালের ধর্মীয় কারণে, রোহিঙ্গারা খুব ইজি টার্গেট হয়ে গেছে মিয়ানমারের জন্য বা মিয়ানমারিজদের কাছে, সরকার বলেন, সামরিক বাহিনী বলেন তাদের, এবং এই চাপটা তাদের উপর খুব সহজে তারা চালিয়ে যেতে পারে। এবং আপনি যদি মিয়ানমারের দিকে লক্ষ্য করেন, শুধু রোহিঙ্গারা না, এই রোহিঙ্গারা বাংলাদেশ নয়, রোহিঙ্গারা ভারতে আশ্রয় নিয়েছে, ওইদিকে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে, ওইদিকে উত্তরের লোকজন যারা বিদ্রোহীরা আছে তারা চীনে কিছু আশ্রয় নিয়েছে। সো মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যাটারই একটা প্রতিফলন আমাদের উপর এসে পড়ে। হ্যাঁ, আপনি হয়তো এটা প্রশ্ন, আমরা হয়তো কেউ যুক্তি দেখাতে পারেন যে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি, নিশ্চয়ই আমরা পারি, নিশ্চয়ই পারি, কিন্তু বাংলাদেশ যেটা হয়, আপনার একটা জিনিস হয় যে এই প্রতিবেশী দেশ যখন থাকে, বা আমরাও আমাদের 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জিনিসটা আমরা নিজেরাও এই অভিজ্ঞতা পেয়েছি, সেটা হচ্ছে যখন বিপদগ্রস্ত হয় মানুষ তখন আশ্রয় খোঁজে, এবং সেই ক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসাবে আমরা আশ্রয় দিয়েছি। এখন যুদ্ধ করে কিন্তু, এবং এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং এটা বাস্তবত, মিয়ানমারের সাথে সামরিক সংঘাতে গিয়ে তো এই সমস্যাটা সমাধান করা যাবে না, এটা একমাত্র আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে সমাধান খুঁজতে হবে। এবং এই আলাপ আলোচনাটা করতে গিয়ে, এটা এরকম ঈশ্বর কালাজী চৌধুরী ভাই হোক একটা মন্তব্যটা করেছেন ছোট করে, সেটা হচ্ছে যে এই আলোচনাটা করতে গিয়ে পেছন দিক থেকে আমাদের যেটুকু শক্তি ব্যবহার করার প্রয়োজন আছে সেটা আমরা প্রয়োজনে করা উচিত, বা আমরা সব দেশই করে, আমাদেরও প্রয়োজন হলে সেটা করা যাবে। কিন্তু এখানে প্রধান আপনি যদি বলেন কৌশল হিসাবে কূটনৈতিক আলাপ আলোচনাটাই থাকবে, এবং এটার জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখন যে জায়গাটা সমস্যা, আপনি লক্ষ্য করবেন তিনটা এখানে শক্তি আছে। একটা হচ্ছে বাংলাদেশ সরকার, আমরা চাই, বাংলাদেশের সরকার এবং জনগণ আমরা চাই রোহিঙ্গারা সসম্মানে নিরাপদে তাদের অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত যাক। মিয়ানমার সরকারও কিন্তু বলছে হ্যাঁ তারা ফেরত আসুক, তারা কিন্তু এই ব্যাপারে দ্বিমত পোষণ করছে না, রোহিঙ্গারাও নিজেরা যেতে আগ্রহী। যে জায়গাটা সমস্যা হচ্ছে সেটা রোহিঙ্গারা ওখানে নিরাপদে তারা নিজেরা যেতে আশ্বস্ত বোধ করছে কিনা, সেই আর অস্বস্তিটা তারা এখনো পর্যন্ত পাচ্ছে না, এবং সেই স্বস্তির জায়গাটা খোঁজাটাই এখন হচ্ছে, আপনি যদি বলেন, এই আমাদের এখনকার কাজ। তো কাজেই এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুর্বল কি সবল, তার চাইতেও যেটা হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরীণ এই সমস্যাটা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এই সমস্যা বিভিন্নভাবে প্রকাশিত হবে, এবং বিভিন্নভাবে আমরা প্রতিবেশী দেশ হিসাবে তাতে এফেক্টেড হব, যেমনটা থাইল্যান্ড হয়, যেমনটা চীনের কিছু অংশ মাঝে মধ্যে ঘটে, কিছু অংশ ভারতেও যায়। তো কাজেই এই মিয়ানমারের অভ্যন্তরের অবস্থা স্থিতিশীল হওয়াটা একটা জরুরি দরকার, যাতে করে অনুকূল একটা পরিবেশ তৈরি হলে আমরা যে উদ্যোগটা নিয়েছি, যে উদ্যোগের সাথে মিয়ানমার কিন্তু স্বীকার করে, এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এসছে তারা আশ্বস্ত হয়ে যেন যেতে পারে, সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে। এবং এটা আমি মানছি, এটাও বলে রাখছি যে এটা এই পৃথিবীর বিভিন্ন দেশে জনগোষ্ঠী যখন একখান থেকে আরেকখানে যাতায়াত করে তখন তাদেরকে আবার পুনঃস্থাপন করা, পুরনো জায়গায় যাওয়ার কাজটা কিন্তু খুব সহজ নয়, এই এই জটিলতাগুলো আমাদের মনে রাখতে হবে। তবে আমাদের দিক থেকে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা আশাবাদী যে একটা অনুকূল পরিবেশ তৈরির জায়গাটা যদি মিয়ানমার যায়, এবং তাদেরকে যদি আমরা ওখানে যেতে আগ্রহী করতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটার একটা শান্তিপূর্ণ সমাধান আমরা দেখতে পাবো।
হুমায়ুন কবির, আপনাকে একটু জানাই যে আসলে গত সপ্তাহে ওয়াশিংটনে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছিল উড্রো উইলসন সেন্টারে, এবং সেখানে আলোচনার বিষয় ছিল রোহিঙ্গাদের আসলে ভবিষ্যৎ কী, এবং সেখানে মিয়ানমার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান একজন বিশেষজ্ঞ, তিনিও মিয়ানমারের মানুষ, নিকান কিপগ্যান, তিনি বক্তব্য রেখেছেন প্রায় 20 মিনিটের মতো, এবং তিনি বক্তব্য শুরুই করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে, বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে মিয়ানমারকে, এবং সেই প্রস্তাবটি হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে ভারত, চীন, রাশিয়া এবং আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর পর্যবেক্ষণে একটি সেফ জোন তৈরি করা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেক দর্শক রোহিঙ্গাদের ফেরত পাঠ পাঠানো, বাংলাদেশে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন, সে কারণে আপনার কাছে জানতে চাওয়া, বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব যে দেওয়া হয়েছে সে বিষয়ে কি কিছু জানেন আপনি?
ধন্যবাদ আপনাকে। এই এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কিনা সেটা জানি না, কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটে গত সপ্তাহের আগের সপ্তাহে তিনি কিন্তু এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন, এবং কাজেই পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন বক্তব্যটা দেন তখন আমরা ধরে নিতে হবে যে এটা তিনি বা মানে বুঝে শুনেই দিচ্ছেন। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই বক্তব্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের যে 5 দফা বক্তব্য উপস্থাপন করেছিলেন তার মধ্যে কিন্তু এই সেফ জোনের কথাটা ছিল, তো কাজে এটা কিন্তু নূতন নয়। কিন্তু একটা এখানকার একটা বাস্তবতাটা বুঝতে হবে যে মিয়ানমারের এই রাখাইন অঞ্চল এখন একটা সংঘাতপূর্ণ, সামরিক সংঘাতপূর্ণ অঞ্চল। কাজেই যে যে এখন এই সামরিক সংঘাতপূর্ণ অঞ্চলকে যদি আপনি সেফ জোন করতে হন, তা কাজে যাদেরকে নিয়ে আমরা সেফ জোনটা করতে চাচ্ছি তাদের উদ্যোগের তাদের দিক থেকে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে জোরালো সমর্থন পেতে হবে। আইডিয়া হিসেবে এটা ভালো, যেমন 2017 সালেই তো মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে সে কথা বলেছিলেন, কিন্তু এটা বাস্তবায়নের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু আগে ভাগে সচেতন হয়ে আমাদেরকে সামনে এগুতে হবে। তার কারণ হচ্ছে যে এই বক্তব্য মিয়ানমার কিভাবে নেবে, অন্যান্য যাদের সাহায্য আমরা চাচ্ছি তারা কিভাবে নেবে, সেটা সম্পর্কে কিন্তু আমরা তাদের দিক থেকে এবং আমাদের দিক থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য আমরা এখনো পাইনি। তো কাজেই এই অবস্থায় আমি বলবো যে এটা একটা ভালো আইডিয়া, কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো সম্পৃক্ত আছে সেগুলো নিয়ে আমরা আরেকটু ভালোভাবে চিন্তা ভাবনা করে এগুতে হবে। কারণ মনে রাখতে হবে যে মিয়ানমারে এই লোক আমাদের যে কাজটাই আমরা করছি তার উদ্দেশ্য হচ্ছে যে মিয়ানমারের এই রোহিঙ্গারা স্বস্তির সাথে ওখানে যাতে ফিরে যেতে পারে। তো কাজেই এই স্বস্তিপূর্ণ পরিবেশ তৈরি করাটা এটাই, সেটা আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে পারি, সেফ জোন পারি, অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা পারি সেটা করতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং এবং এই কাজটা জটিল এটা মনে রাখতে হবে, এবং এর জন্য প্রচুর পরিমাণ শ্রম এবং আমার ধারণা মেধা এখানে কাজে লাগানো দরকার। এবং বাংলাদেশের কূটনীতিতে এই ধরনের সিচুয়েশন তো আগে কখনো আমরা পড়িনি, কাজে এখন আমাদের কূটনৈতিক আমি বলবো যে উৎকর্ষতার যেটুকু সুযোগ আছে সে সবগুলি ব্যবহার করা দরকার, কারণ এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এবং এই সমস্যার সমাধান বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এই আঞ্চলিক শান্তি এবং আমি বলবো যে স্থিতিশীলতার জন্য এটার সুরাহা হওয়া
জি। আমরা যেমনটা বলছিলাম যে আমরা ইশফাক এলাহি চৌধুরী আপনার কাছ থেকে একটু তুলনামূলকভাবে জানতে চাইব যে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির তুলনা, কারণ মিয়ানমার এবং বাংলাদেশের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সামরিক শক্তির সক্ষমতাটাও একটি বড় যোগ্যতা। এবং একই সঙ্গে আমরা আসলে দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সামরিক শক্তির তুলনা এবং কূটনৈতিক শক্তির তুলনা। কূটনৈতিক শক্তির তুলনা নিয়ে হুমায়ুন কবির আপনার কাছে যাব এবং সামরিক শক্তির তুলনা নিয়ে ইশফাক এলাহি চৌধুরী আপনার কাছে যাব, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক মন্তব্য করছেন যে কূটনৈতিকভাবে বাংলাদেশ ততটা বেশি শক্তিশালী না। যেমন কাজী রিয়াজ তিনি মন্তব্য করেছে, বাংলাদেশ কি চায়নাকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে, যেটি হুমায়ুন কবির আপনার জন্যে আলোচনার বিষয়। এবং অনেকে কেউ কেউ বলেছে যে বাংলাদেশের উচিত আরও একটু শক্ত অবস্থান নেওয়া, বাংলাদেশ কি মিয়ানমার কি মনে করেছে যে রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি সেটাই দুর্বলতা। সব মিলিয়ে আপনাদের কাছে যাওয়ার আগে আর একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরতে চাই। আমাদের সঙ্গে অনেক শ্রোতা অপেক্ষা করছে, তাদের সবার প্রশ্ন নিতে গেলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনার সময় কম পাবো, সেক্ষেত্রে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরে আসি। শ্রোতা আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করবেন। শ্রোতা আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয়টাই?
আমি যুবরাজ বলছিলাম চট্টগ্রাম থেকে।
জি, আপনার মন্তব্য।
আমার প্রশ্ন হচ্ছে আমাদের স্যাটেলাইট থেকে একজন বলেছেন যে মায়ানমারের রোহিঙ্গারা ভারতে, চায়নাতে, থাইল্যান্ডে বিভিন্ন দেশে আছেন, কিন্তু ভারত এবং থাইল্যান্ড থেকেও দেখা যাচ্ছে যে ওদেরকে পোশিং করা হচ্ছে বাংলাদেশের দিকে,
সৌদি আরব থেকেও,
বাংলাদেশে। জি, বাংলাদেশের দিকে সব সবাই চলে আসতেছে, ভারত থেকে তো অলরেডি আসতেছে। তো এই ক্ষেত্রে আমাদের দুর্বল যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির কারণে যে কোনো মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনার সেন্ট মার্টিন দ্বীপ যে কোনো সময় আপনার মায়ানমার দখল করতে পারে। কারণ গত 15 ফেব্রুয়ারি আমরা পত্রিকাতে দেখেছি মায়ানমারের ওদের ভৌগোলিক সীমারেখাতে সেন্ট মার্টিন দ্বীপকে ওরা অন্তর্ভুক্ত করেছে। এর পরবর্তীতে আমাদের সরকার মনে হচ্ছে যেন শুধু ওদের রাষ্ট্রদূতকে দেখে মৌখিক ভাবে একটা সতর্ক করেছে, এর বাইরে আর কোনো কিছুই দেখেনি। আজকে ওনারা বিজিবি পাঠিয়েছেন ঠিকই, কিন্তু এই বিজিবি সদস্যরা কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে, কোন প্রকার কোন প্রস্তুতি ছাড়াই পাঠিয়ে দিয়েছে। তো এটাতে কি বোঝা যায়? এটা কি আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি আরো বহির্বিশ্বের কাছে উন্মুখ হলো না, উন্মুক্ত হয়ে গেল না, যে আমাদের পররাষ্ট্রনীতি একদম দুর্বল? সেই 15 ফেব্রুয়ারির ঘটনা আজকে আপনার এপ্রিলের হলো 6-7 তারিখ এর মধ্যে এই দুর্যোগময় আওয়ার মধ্যে পাঠিয়েছে বিজেপি, থাকার জায়গা নেই। এটাকে আপনারা
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জানার চেষ্টা করছি। ইশফাক এলাহী চৌধুরী, আমাদের শ্রোতা যেমন প্রশ্ন করলেন এবং একই সঙ্গে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তির একটু তুলনা যদি আপনি করেন, কারণ আমাদের শ্রোতা সন্দেহ করছে যে কোনো সময় দখল করে নিতে পারে
মিয়ানমারের সামরিক শক্তি। মায়ানমারের সেনাবাহিনী, স্থলবাহিনী যেটা, সংখ্যায় বাংলাদেশ থেকে অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আধুনিক আয়নে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আসছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, ওদের সেনাবাহিনী ইতিমধ্যে অন্তত 1 ডজন বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে তারা যুদ্ধে লিপ্ত। মায়ানমার এমনও সময় ছিল যে রাজধানী এবং তার আশেপাশের এলাকার বাইরে মায়ানমার সরকারের কন্ট্রোলের মানে কন্ট্রোলের বাইরে একটা বিরাট অংশ তারা রয়েছে। সুতরাং তাদের যে সেনাবাহিনী, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা সিগনিফিকেন্ট তারা ডিপ্লয়মেন্ট করতে পারবে না। তাছাড়া আমাদের সীমান্তটাও এমন, ওই বাংলাদেশ মায়ানমার সীমান্ত, সেখানে মানে আপনি একটা সার্টেন শক্তির বেশি আপনি বাংলাদেশও পারবে না, ওরাও পারবে না। যে টিরেনটা, যে ভৌগোলিক ইয়েটা, মানে বিরাট সংখ্যক ভারী অস্ত্র বা বিরাট সংখ্যক সেনাবাহিনী মোতায়েনের জন্য ইয়ে নয়, সুইটেবল নয়। সুতরাং একটা লিমিটেড যদি কনফ্লিক্ট, আমি ধরে নেই যে এবারে খুব হাইপোথেটিক্যালি যে একটা যদি কনফ্লিক্ট হয় সেখানে কিন্তু আমরা মানে আমরা ইয়ে করতে পারবো, তাদেরকে ডমিনেট করতে পারবো। কারণ আমাদের কমিউনিকেশন সিস্টেম এবং আমরা অনেক কাছে, চট্টগ্রাম, আমাদের রামু, আমাদের কক্সবাজার, আমাদের টেকনাফ, এগুলো আছে। এটা পিওরলি মিলিটারি কথা বলছি, সেটি একইভাবে এয়ারফোর্স এবং একইভাবে নেভি। সুতরাং মানে এই আমাদের বাংলাদেশের কোনো নাগরিকেরই এটা ভাবার কোনো অবকাশ নাই যে আমরা সামরিক দিক দিয়ে মায়ানমারের পিছনে। আমাদের টেকনিক্যাল এবিলিটি অনেক বেশি, আমাদের প্রশিক্ষিত সেনা সদস্য সংখ্যা সারা বিশ্ব জুড়ে তারা অপারেট করছে, তাদের প্রশিক্ষণের মান অত্যন্ত উন্নত, যেটা কিন্তু মায়ানমার তার দীর্ঘদিন ধরে বহির্বিশ্বের সাথে সম্পর্কহীনতার কারণে তারা অনেক এই ধরনের প্রফেশনালিজম অনেক পিছনে।
ইশফাক এলাহী চৌধুরী, আপনি স্থল বাহিনীর কথা বলেছেন, বিমান এবং নৌবাহিনীর কি একটু তুলনা করা যায়?
হ্যাঁ হ্যাঁ, আমাদের নৌবাহিনী এখন মানে এই যে আমি বললাম যে আমরা তো আর প্রশান্ত মহাসাগরে যুদ্ধ করতে যাচ্ছি না। আমাদের যদি এখানে সংঘর্ষ হয় সেটা এই আমাদের মায়ানমার সীমান্ত সংলগ্ন এবং এই বঙ্গোপসাগরের এই এই অঞ্চলেই হবে, এবং সেখানে ডমিনেট করার মতো ক্ষমতা বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর আছে, এবং সেনাবাহিনী তাদের স্থলভাবে তাদের এই এই ইয়েটা করতে পারবে। এখানে কোন রকম ধরনের ইনসিকিউরিটি কমপ্লেক্স থাকার কথা না। আপনি যদি বাজেটের ক্ষেত্রে যান, এত বড় মায়ানমারের যে সাইজ, যেটা হুমায়ুন সাহেব বললেন, আমাদের থেকে 3-4 গুণ বড়, এবং সীমান্ত তাদের ভারতের সাথে সীমান্ত, তাদের চীনের সাথে সীমান্ত, থাইল্যান্ড, লাওস, মালয়েশিয়ার সাথে সীমান্ত, বাংলাদেশ তো আছে, এই প্রত্যেকটা সীমান্তে কিন্তু তারা এই মুহূর্তে অনেকগুলো ইনসার্জেন্স, অনেকগুলো আভ্যন্তরীণ সংঘাতে তারা জড়িত আছে। এ সত্ত্বেও কিন্তু আমাদের বাজেট এবং তাদের বাজেট অ্যাবাউট $3 বিলিয়ন আমরা খরচ করছি আমাদের সেনাবাহিনীর
পিছনে বছরে, এবং সেটা বাড়ছে যেহেতু আমাদের জিডিপি বাড়ছে, আমাদের বাজেট বাড়ছে, তো মায়ানমারও সেখানে খরচ করছে। কিন্তু আমি বলবো যে এই কোন সময়ই আমরা নিজেদেরকে ইনসিওর ভাববো না, এবং ভাবার কোনো অবকাশই নেই, কারণ কাগজে কলম বলুন আর যাই বলুন, প্রশিক্ষণে বলুন, সেনাবাহিনীর দক্ষতায় বলুন, আমরা এই এলাকা ডমিনেট করতে পারবো। এবং আমরা কিন্তু সেটা হচ্ছে আমরা তো চাচ্ছি না, আমরা সেটা রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না তাতে, কিন্তু আমরা মানে মায়ানমারকে এই মেসেজটা দিতে চাই যে আমরা কোনো ধরনের শক্তি প্রয়োগ করে আমাদেরকে তারা কাবু করার মতো কোনো ক্ষমতা তারা রাখে না, এবং আমরা সেটা হতে দিব না।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই হুমায়ুন কবির আপনার কাছে, যে আসলে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কূটনীতির শক্তির তুলনা আমরা দেখছি, যে রোহিঙ্গা ইস্যুতে যতবারই ভোটাভুটিতে যাচ্ছে নিরাপত্তা পরিষদে, ততবারই চীন বিপক্ষে যাচ্ছে, ভারত চুপ থাকছে, সব মিলিয়ে আপনি কি মনে করেন আসলে যদি আমরা শুধু কূটনীতির শক্তি ধরি, অন্ততপক্ষে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনীতি সেক্ষেত্রে তো দৃশ্যমান যে মিয়ানমার এগিয়ে আছে। আমাদের অনেক দর্শক মন্তব্য করেছে, তার মধ্যে একটি মন্তব্য আপনাকে একটু পড়ে শোনাতে চাই। এমডি ইরশাদ, তিনি বলেছে, বাংলাদেশ যদি মিয়ানমারের উপর চাপ দেয় তাহলে ইন্ডিয়া সরকার বাংলাদেশ সরকারের প্রতি নাকচ হবে। আরেকজন হচ্ছেন ফিরোজ আনিক, তিনি লিখেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াটা মানবিক, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের নমনীয় মনোভাব এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে এটা একটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে ইতিহাসে স্থান পাবে। আপনি যদি একটু কূটনীতির শক্তির তুলনা করেন।
ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক বন্ধুরা যারা প্রশ্ন করেছেন তাদের সকলকে ধন্যবাদ। আসলে আপনি বাইরের পৃথিবীর কাজটাকে ঠিক সাদা কালো হিসেবে চিহ্নিত করা খুব কঠিন। যেমন আপনারা বলছিলেন যে জাতিসংঘের বিষয়টা, জাতিসংঘের তিন জায়গাতে এই বিষয়টা আলোচিত হয়। একটা হচ্ছে সাধারণ পরিষদ, যেখানে গত দুবছরই এটা নিয়ে ভোটাভুটি হয়েছে, এবং জাতিসংঘের 193টা দেশ আছে যারা সাধারণ পরিষদের সদস্য হিসেবে ভোট দিতে পারে, তার মধ্যে ধরেন 160-এর মতো দেশ ভোট দেয়, এবং তার মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ 130, 35, 37, 40, 45 পর্যন্ত এই বাংলাদেশে বাংলাদেশের পক্ষে, অর্থাৎ রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফেরত যাক এবং বাংলাদেশ যে এদেরকে সাহায্য সহযোগিতা করছে তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে এই প্রস্তাবটা জাতিসংঘে গত দুবছর থেকে হচ্ছে। তো কাজে এর মধ্যে ওভারওয়েলমিংলি মানে আমাদের বললাম তো যে 145টা দেশের দেশ আমাদেরকে সমর্থন করে, এটা প্রস্তাব সমর্থন করেছে। তো কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন বাংলাদেশের অবস্থানের পক্ষে আছে, এটা একটা জায়গা বললাম। তৃতীয় যে জায়গাটা হচ্ছে, যেটা হচ্ছে যে মানবাধিকার কাউন্সিল, যেটা জেনিভা ভিত্তিক, এটাতে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার বিভিন্ন দেশে কিভাবে প্রতিপালিত হচ্ছে সেটার একটা মূল্যায়ন হয়ে থাকে। সেখানেও আপনি দেখেছেন যে কত কিছুদিন আগে অলমোস্ট আপনি বলতে পারেন যে ইউনানিমাসলি প্রস্তাব পাশ হয়েছে এবং রোহিঙ্গাদের মিয়ানমারের বিপক্ষে তাদের
রোহিঙ্গাদের। আমাদের শেষ করতে হবে, আমাদের সময় স্বল্পতা রয়েছে, দুঃখিত।
আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আর যেই জায়গাটায় সমস্যা, এখানেও আমরা সমর্থন পেয়েছি, যেই জায়গাটা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ওখানে চীন এবং রাশিয়া এই নেগেটিভ ভূমিকাটা বা তারা এখানে বাধাটা আমাদেরকে দিচ্ছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই চীন এবং রাশিয়ার ভিতর বাইরে কিন্তু আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা পাই, এখানে তাদেরকে আমরা পাচ্ছি না। এখন এই জায়গাটাতে আমাদের কূটনীতিকে আরেকটু শক্তিশালী যদি করা সম্ভব হয়, সেটা করতে পারলে আমার ধারণা তাদের সমর্থন পাওয়ার একটা সুযোগ থাকবে।
আপনাকেও ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ। সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক এলাহী চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যেসব দর্শক এবং শ্রোতার প্রশ্ন নিতে পারিনি। নিশ্চয়ই আবার সামনে কোনো আলোচনায় আপনাদের প্রশ্ন মন্তব্য নিব, আরো বিশদ আলোচনা হবে। আজকের মতো আলাপন এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।